হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, সন্ত্রাসী হামলা ও তার আর্থসামাজিক প্রভাব। সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
হ্যাঁ, সন্ত্রাসী হামলা ও তার আর্থসামাজিক প্রভাব, এ নিয়েই আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচনা। এই মাত্র যেমনটি কিনা শুনলেন আপনারা, আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন ম্যারিল্যান্ড প্রবাসী অর্থনীতিবিদ সংবাদ ভাষ্যকার ডক্টর হাসান ইমাম, রয়েছেন টেক্সাস থেকে এএনএম ইউনিভার্সিটির শিক্ষক সংবাদ বিশ্লেষক ডক্টর মেহনাজ মোমেন। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানের শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, চলে যাচ্ছি সরাসরি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলেই বাধিত হব। আর ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ কাল সমাজ পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ কাম্য নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি। কল করছেন ঢাকা থেকে শাহানা নাসির। হ্যালো,
আসসালামু আলাইকুম। ঢাকা থেকে শাহানা নাসির বলছি।
জি,
ইসলামিক স্টেট আবারও বিশ্ব সংবাদের শিরোনামে এবং তালেবানও একই সূত্রে গাঁথা, এরাও পিছিয়ে নেই, কর্মতৎপরতায় আছেন তা জানান দিচ্ছেন, ফলে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন, বিশ্বের সাধারণ ইসলাম ধর্মাবলম্বী তা কাটাচ্ছেন উদ্বিগ্ন জীবন, কোথায় আবার তাদের হয়রানির শিকার হতে হয়। তালিবান বা ইসলামিক স্টেট, এদের উদ্দেশ্য কি, ইসলাম রক্ষা করা না ইসলাম প্রচার? বর্তমানে তারা যা করছে তা শুধুই ইসলাম ধর্মের এবং ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি ক্ষতি সাধন করছে, এটা তাদের বোঝাতে হবে এবং তার জন্য আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। একটি ধর্ম প্রচার করতে প্রয়োজন সৎ কর্মের ও ভালোবাসা, এবং সেটা শুধু মুসলমান ভাইদের প্রতি নয়, বিশ্বের সকল মানুষের জন্য। ব্রাসেলস বিমানবন্দরে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে প্রায় 72 জন আর পাকিস্তানে হারিয়েছেন 31 জন, এরা সকলেই নিরপরাধ। এই সমস্ত কার্যকলাপের জন্য অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে ক্ষতিগ্রস্ত বিশ্বের সকল দেশ, তা প্রত্যক্ষভাবেই হোক বা পরোক্ষভাবেই হোক, সকল দেশ মিলে যদি এদের দমন করার পরিকল্পনা করা যায় তাহলে হয়তো এদের প্রতিহত করা যাবে। বিশ্বের সকল দেশের মিলিত শক্তির চেয়ে এরা নিশ্চয়ই অধিক শক্তিশালী নয়। আপনারা কি বলেন? ধন্যবাদ।
ধন্যবাদ শাহানা নাসির আপনাকেও। শাহানা নাসিরের এই মন্তব্যকে আজকের এই অনুষ্ঠানের এ আলোচনার পটভূমি গণ্য করে আমরা প্রথমেই দূরে যাচ্ছি, দূরে অর্থাৎ টেক্সাসে যাব আগে, ডক্টর মেহনাজ মোমেনের কাছে প্রারম্ভিক মন্তব্যের জন্য।
আমি এই শ্রোতার এই মন্তব্যটা শুনলাম, যদিও আমি এটার সাথে একমত, কিন্তু আমি আরেকটা ব্যাপারে আমার কাছে মনে হয় আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। যে কোনো ধরনের সন্ত্রাসী হামলাকে, সেটা ইসলামিক স্টেট করুক তালিবান করুক, সেটাকে যদি আমরা ধর্ম দিয়ে, শুধুমাত্র ধর্মের আঙ্গিক দিয়ে দেখতে চাই, তাহলে আমরা একটা খুব অসম্পূর্ণ চিত্র পাবো। এটাকে আসলে বিশ্ব রাজনীতির পরিপ্রেক্ষিতে দেখতে হবে। এটা তারা ইসলামের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে সেটা সেটা সত্যি হলেও সেটা এখানে সবচেয়ে বড় বিষয় নয়, কারণ আসলে সত্যি কথা বলতে এটা মানে ইসলামটা তাদের, এটা তাদের সুবিধার জন্য, এটা একটা কৌশলগত দিক মাত্র। তারা যে জিনিসটা অর্জন করতে চায় সেটার সাথে ধর্মের দূরত্ব আসলে অনেকই আছে। তো আমার মনে হয় যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা যখন আমরা দেখছি, ওগুলোর পটভূমি বিচার করতে হবে। কিছু কিছু আছে যেগুলো হচ্ছে একদম কি বলবো, মানে যে জায়গাতে হচ্ছে বা যারা করছে তাদের কি রাজনৈতিক উদ্দেশ্য, আবার কিছু জিনিস আছে, যেমন আপনি ব্রাসেলস এর যদি দেখেন কে দায়িত্ব নিয়েছে, কারা এর সাথে জড়িত ছিল, তারা মরক্কান ইমিগ্রেন্ট, এই জিনিসটা দেখতে হবে। কিন্তু এটা এটা খুবই এটা একটা দিক, কিন্তু এই দিকটাই সম্পূর্ণ চিত্র না, এটাকে আবার বিশ্ব পটভূমিতে দেখতে হবে। বিশ্ব পটভূমিতে যেটা বলতে চাচ্ছি যে এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর যুদ্ধ হচ্ছে, তারপরে আপনারা আপনি যদি এখানের অস্ত্র কি পরিমাণ অস্ত্র ক্রয় বিক্রয় হচ্ছে, কি পরিমাণ অস্ত্র আপনার কত সহজে পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলো এটার মধ্যে আনতে হবে। কাজে সন্ত্রাস এটা একটা কৌশল, কিন্তু এটা যাদের কৌশল শুধু তাদের দিকে তাকালেই হবে না, এটার পুরো পটভূমিটার মধ্যে সন্ত্রাসকে ফেলে তারপর এটার বিশ্লেষণ করতে হবে।
জি, এবার আমরা যাচ্ছি আমাদের কাছের অতিথির কাছে, কাছের মানে মেরিল্যান্ড তো আমাদের কাছেই, মেরিল্যান্ডে রয়েছেন ডক্টর হাসান ইমাম। ডক্টর ইমাম, ইউর থটস অন দি ইস্যু।
ডক্টর মোমেন যে কথাগুলো বলেছেন, এর বহু দিক আছে এই সন্ত্রাসের, এবং সবগুলোই পিছনেই আমাদের দৃষ্টি দিতে হবে, এই কথাটি সম্পূর্ণ সঠিক। তবে একটা জিনিস বুঝতে হবে যে বেলজিয়ামের পক্ষে এই আন্তর্জাতিক পটভূমিকা নিয়ে তত উল্লেখযোগ্য নয় যতটা তাদের আভ্যন্তরীণ সমাজ ব্যবস্থার উপরে এর ধরনের এর কি প্রভাব পড়বে সেটাই তাদের কাছে বড় কথা। যারা বড় শক্তি যেমন আমেরিকা কিংবা নেটো, তারা এর আন্তর্জাতিক দিকটা দেখতে পারে, কিন্তু বেলজিয়ামের পক্ষে তাদের এই যে বর্তমান সমস্যা এর সমাধান দুটো দিকভাবে তারা দেখবে। একটা হচ্ছে যে এই ঘটনায় বেলজিয়ামের অর্থনীতির উপরে বিরাট একটা ছাপ পড়তে পারে। গত এক বছরে মানে 2015 সালে ওরা মোটে 1% জিডিপি বাড়িয়েছে, এবং সেটা এই অতিমাত্রায় ব্যাহত হওয়া খুবই সম্ভাবনা, কারণ এটা হচ্ছে একটা সার্ভিস ইকোনমি। 75% জিডিপির 75% হচ্ছে সার্ভিস এরিয়া, এবং বাকি 25%, 1% হচ্ছে এগ্রিকালচার, আর বাকি সবটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এই প্রসেসিং অফ সেমি প্রসেসড গুডস আর কি। এবং সেটা সম্পূর্ণভাবে বৈদেশিক বিনিয়োগের উপরে, ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট, তার উপর নির্ভরশীল। আমার ধারণা এই ঘটনার পরে সেই বৈদেশিক বিনিয়োগটা ভালো মাত্রায় কমে যেতে পারে, তাহলে বেলজিয়াম একটা দারুণ অর্থনৈতিক সমস্যায় সম্মুখীন হবে। এবং কিভাবে তারা এটা গ্রহণ করবে এবং এর প্রতিকার তাদের কাছে কি রকমের, সেটা একটা বিশাল সমস্যা। দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে যে দেশকে সুরক্ষা করার একটা দ্রুত ব্যবস্থা নেয়া। আপনারা যারা বেলজিয়ামকে কাছ থেকে জানেন তারা হয়তো স্বীকার করবেন যেটা এক অত্যন্ত সভ্য জাত। এই আভ্যন্তরীণ সুরক্ষা এদের সংস্কৃতিতে তেমন কিছু নাই, যে কারণে এই ঘটনাটি ঘটেছে। এখন এভাবে তারা কিভাবে এটা পরিচালনা করবে সেটা এদের জন্য একটা বিশাল সমস্যা। আর দ্বিতীয় সমস্যাটি হচ্ছে যে ইমিগ্রান্ট যারা আছেন আর কি, তারা সমাজের এক কোণায়, এদের শিক্ষাগত যোগ্যতা অন্যদের তুলনায় অনেক কম, এবং সরকার হাতে এদের এই সামাজিক ক্ষেত্রে অনেক অর্থ ব্যয় করতে পারেন, কিন্তু সেই অর্থ ব্যয়ের ফলাফল অনেক দেরিতে হবে, সম্প্রতি না। সুতরাং বর্তমান মুহূর্তে বেলজিয়ান সরকার হয়তো এই দেশকে সুরক্ষা করার দিকেই বেশি মনোযোগ দেবেন বলে আমার মনে হয়।
জি,
এটা আনন্দদায়ক কিছু না, কিন্তু সত্যকে স্বীকার করতে হবে।
জি, অনেক দূর থেকে বাংলাদেশের পঞ্চগড় থেকে দীপক চক্রবর্তী লাইনে আছেন।
জি, কবিরদ্দিন ভাই নমস্কার।
নমস্কার, বলেন।
আজকে আমাদের যে একটা ভয়েস অফ আমেরিকায় আজকে দুইজন অতিথিকে আমি আমাকে নমস্কার সবাইকে জানালাম, ভয়েস অফ আমেরিকার
শ্রোতাকে
নমস্কার বললাম।
আপনার প্রশ্ন ভাই,
আপনি জানেন আমি ভয়েস অফ আমেরিকার নিয়মিত শ্রোতা, শুধু খালি ফোন নিয়মিত শ্রোতা আমি।
জি জি।
আজকে একটা প্রশ্ন হচ্ছে, প্রশ্ন যেরকম আজকে সন্ত্রাসী হামলা বিষয় নিয়ে যে রাষ্ট্র গুরুত্বপূর্ণ, আমার প্রশ্ন হচ্ছে অন্যান্য যে আমাদের বাংলাদেশে যেরকম সন্ত্রাসী হামলা একটু না হলে কিছুটা অংশ যেটা হয়, অন্যান্য রাষ্ট্রগুলো কি এভাবেই বাংলাদেশে কোনো কি সন্ত্রাসী হামলার সাথে কোনো মানে কি জড়িত কতগুলো মানে, এবং কি আমি আপনাদের কাছে জানা উদ্দেশ্য একটাই, বাংলাদেশে সন্ত্রাসী হামলার জন্য কতটুকু আর কি বিদেশের মানে জড়িত আছে কি এই বিষয় নিয়ে, তারপর এবং কি যুক্তরাষ্ট্রে এবং অন্যান্য দেশগুলোতে কতটুকু সন্ত্রাসী হামলা
মানে আপনি আপনি
যেমন কিলার করে আগে আঘাত প্রতি যেমন করে, যেমন বাংলাদেশে দেখতেছি অনেক কিছু সন্ত্রাসী, যেমন আমাদের সংখ্যালঘু আক্রমণ হচ্ছে, মসজিদে হামলা হচ্ছে, বিদেশের প্রতিগুলো এই ধরনের কতটুকু আমাদের বিদেশে সরকার প্রতিগুলো একটু আমাদেরকে হিন্দু সংখ্যালঘু প্রতি একটু সন্ত্রাস দিচ্ছে আর কি,
এটাই আমাদের প্রশ্ন আর কি। মানে আপনি জানতে চান যে বাংলাদেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে বা জঙ্গি তৎপরতা যেসব দেখা যাচ্ছে তার মধ্যে বিদেশি হাত কতটুকু আছে? ডক্টর মেহনাজ মোমেন, জি ডক্টর মেহনাজ মোমেন,
এটা আসলে নিশ্চিত করে বলা খুব কঠিন, কারণ আপনি যদি এই সন্ত্রাসবাদ বা জঙ্গি এখনকার তৎপরতা আধুনিক তৎপরতা দেখেন, এগুলো সব এগুলোর শেকড় আসলে নাই। এগুলো ধরেন কারা করছে, কোন জায়গায় করছে, কারা এটার কৃতিত্ব দাবি করছে, সেটা শুনেও এটা পুরোপুরি বোঝা যায় না। যেমন বাংলাদেশে যে এই গত বছরে এক বছরে কিছু ব্লগার মারা গেছেন, তাদের অনেক সময় অনেক কিছু অনেক হত্যার কৃতিত্ব বাইরের শক্তি দাবি করেছে, কিন্তু সেটা কতখানি বিশ্বাসযোগ্য সেটাও আমার মনে হয় না কেউ সেটা নিয়ে নিশ্চিত। কিন্তু সন্ত্রাসবাদের আরেকটা জিনিস এখানে আমি উল্লেখ করতে চাই, আমার আগের আলোচকের সূত্র ধরে উনি যে ব্রাসেলসের কথা বলছেন, এখানে অ্যাসিমিলেশনের অভাব, যেটা একটা বিশাল কারণ যে এভাবে করে টেররিস্ট অ্যাটাক হতে পারলো এবং সার্থক হতে পারলো। কিন্তু সন্ত্রাসবাদ একটা জায়গায় পৃথিবীর একটা কোনায় যখন সার্থক হয়, মানে সার্থক মানে হচ্ছে যারা যেটা তারা অর্জন করতে চাচ্ছে, অনেক মানুষকে মারছে এবং ভয় দেখাচ্ছে, ভীতি তৈরি করছে, তখন সেটা অন্য অন্য জায়গা যেখানে আপনার অ্যাসিমিলেশন ভালো হয়েছে সেখানেও প্রভাব ফেলে। আমি জানি না আপনি দেখেছেন কিনা, এই গত দু তিন দিনে স্কটল্যান্ডে একজন মুসলমান, আমার মনে হয় উনি কোনো একটা ওনার ছোট কোনো ব্যবসা ছিল দোকান, যাই হোক ওনাকে মারা হয়েছে। এবং স্কটল্যান্ডে কিন্তু এই স্কটল্যান্ডে একজন মুসলমান মন্ত্রীও আছে এবং তাদের অ্যাসিমিলেশন বেলজিয়ামের থেকে অনেক অনেক ভালো। কাজে আমি যেটা এখানে যে প্রসঙ্গটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের সাথে আপনার বহির্বিশ্বের জঙ্গি যদি ওরকম কোনো যোগসূত্র নাও থেকে থাকে, তবুও এগুলোর একটা এক একটা জঙ্গি আক্রমণ আরেকটা জঙ্গি আক্রমণকে ভীষণভাবে প্রভাবিত করে। এমনকি যেই জায়গায় জঙ্গি আক্রমণ হচ্ছে, যেটা ব্রাসেলস, যেটা এই অ্যাসিমিলেশনের এত অভাব, সেইটার প্রভাবও যেই সমস্ত দেশে পাশ্চাত্যে যে সমস্ত দেশে অনেক অ্যাসিমিলেশন অনেক ভালো, সেসব দেশেও অনেক আপনার নেতিবাচক প্রভাব ফেলে।
জি ডক্টর হাসান ইমাম, একটু আগেই যেমন কিনা বারবার তার বক্তব্যে বেলজিয়ামের কথা উল্লেখ করলেন এবং অর্থনৈতিক প্রভাবের কথা বললেন, শ্রোতাদের অনেকের তরফের একটা জিজ্ঞাসা আমি তুলে ধরছি আপনাদের দুজনের সামনেই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে অতীতে যুক্তরাষ্ট্রে বস্টন ম্যারাথন ঘটনা আমরা দেখেছি, সান বার্নার্ডিনোতে সন্ত্রাসী হামলা আমরা দেখেছি, তারও আগে 9/11 দেখেছি, ইউরোপে আমরা প্যারিসের ঘটনা দেখেছি, ইদানিং বেলজিয়ামের ঘটনা ঘটল, অতি সম্প্রতি লাহোরে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে গেল। এই সবের মধ্যে বারবার একটা কথা উঠে আসে, যেমন বলা হয় যে ইউরোপে সফট টার্গেট, এই ফ্রেজটা খুব ব্যবহার হয়, বলা হয় যে স্টেডিয়াম বা কনসার্ট হল অথবা ট্রেন স্টেশন বিমানবন্দর এগুলো সফট টার্গেট, যুক্তরাষ্ট্রে কিন্তু এরকম সফট টার্গেট বলে কোনো কথাবার্তা শোনা যায় না, তো এখানকার প্রেক্ষিতটা কি ভিন্নতর? ডক্টর হাসান ইমাম,
সম্পূর্ণ না, যুক্তরাষ্ট্রে সফট টার্গেট নেই এই কথাটা বোধহয় সম্পূর্ণ সত্য না আর কি। তবে বিদেশে যেমন যেভাবে শিকড় গেঁথেছে আইসিসের এবং আইসিস সমর্থকদের, যুক্তরাষ্ট্রে সেটা অতটা সম্ভব হয়নি। এখানকার অ্যাসিমিলেশন লোকে বলে যে অনেক সুপিরিয়র ওই ইউরোপের তুলনায়, যেমন যারা এই যুক্তরাষ্ট্রে এসছেন তাদের সঙ্গে এই মরক্কান ইমিগ্রান্টদের একটা গুণগত পার্থক্য রয়ে গেছে, এরা অনেক উচ্চশিক্ষিত মরক্কান ইমিগ্রান্টের তুলনায়, এবং তাদের নিজেদের স্বার্থ আছে দেশে বসবাস সুস্থির হিসাবে দেশে বসবাস করার জন্য। অতএব এই গুণগত পার্থক্যের কারণে এই সফট টার্গেট গুলো অতভাবে আক্রমণিত এখন পর্যন্ত হয়নি, ভবিষ্যতে হবে কিনা আমি জানি না, তবে এদেশের সরকার এবং আইন শৃঙ্খলা যারা রক্ষা করে তারা এ বিষয়ে বেশ সচেতন এবং তৈরি হচ্ছে, এই যে সম্ভাবনা আছে এটা স্বীকৃতি তারা দেবে, কিন্তু এই সম্ভাবনার বিরুদ্ধে কি ধরনের আচরণ করা দরকার সে বিষয়ে বেশ খানিকটা প্রস্তুতি হচ্ছে বলে আমার ধারণা।
জি, অনুষ্ঠানের এই পর্বে আমরা শ্রোতাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই অনুষ্ঠানে শ্রোতাদের মন্তব্য, প্রশ্ন বা অতিথি উত্তরদাতাদের বক্তব্য কোনো কিছুরই দায় দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না। মন্তব্য, প্রশ্ন, বক্তব্য সবই তাঁদের ব্যক্তিগত মতামতের প্রতিফলন। এবং যেমন কিনা আমরা আগেও উল্লেখ করেছি যে আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন ম্যারিল্যান্ড প্রবাসী অর্থনীতিবিদ সংবাদ ভাষ্যকার ডক্টর হাসান ইমাম, টেক্সাস থেকে এএনএম ইউনিভার্সিটির শিক্ষক সংবাদ বিশ্লেষক ডক্টর মেহনাজ মোমেন। আমরা আলোচনা করছি সন্ত্রাসী হামলা ও তার আর্থ সামাজিক প্রভাব নিয়ে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে যাব, তার আগে আমরা টরন্টো কানাডা থেকে কেম হক কায়সারের মন্তব্য শুনে নিই। হ্যালো।
হ্যালো ওয়াশিংটন, আমি কেম হক কায়সার, টরন্টো কানাডা থেকে কথা বলছি, পেশায় আমি একজন আইনজীবী। আজকের বিশ্ব সন্ত্রাসের তাণ্ডব লীলায় ভয়াবহ এক ক্রান্তিকাল পার করছে। প্রায় প্রতিদিনই পৃথিবীর কোনো না কোনো স্থানে সন্ত্রাসীদের নগ্ন হামলায় নিরীহ মানুষ তাদের প্রাণ হারাচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে। 2015 গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স এর অনুযায়ী 2011 থেকে 2014 সাল পর্যন্ত ওয়ার্ল্ড টেরোরিজম কস্ট দাঁড়িয়েছে $52.9 বিলিয়ন। আমার প্রশ্ন, এই সামগ্রিক সন্ত্রাসী অবস্থা থেকে পরিত্রাণ পেতে ডোমেস্টিক টেরোরিজম এবং ট্রান্সন্যাশনাল টেরোরিজমকে কিভাবে একসাথ করে প্রতিহত করে নতুন একটি ওয়ার্ল্ড অর্ডার করা যেতে পারে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ।
যেমনটি কিনা কেম হক ক্যাসার বললেন, $5,290 কোটি ডলারের একটা সংখ্যা উল্লেখ করলেন, আমি এ সংখ্যার যথার্থ সম্পর্কে খুব নিশ্চিত নই। ডক্টর মেহনাজ মোমেন, আপনি কি মনে করেন ডক্টর কে এম হকের কাছে?
হ্যাঁ, কিন্তু মানে প্রথম কথা, ওয়ার্ল্ড অর্ডার জিনিসটা মানে এটার অনেক ইতিবাচক নেতিবাচক দুই দিকই আছে, এবং এটা অনেক সময় মানে কে এটার ক্ষমতায় থাকবে, কে এটার নীতি নির্ধারণ করবে, সেগুলো অনেক ভীতির হতে পারে। কিন্তু তারপরও এটা দুটো, যেমন ওনার প্রশ্নের দুটো দিক আছে, একটা হচ্ছে ডোমেস্টিকলি এটা কিভাবে মানে হ্যান্ডেল করা যায়, আর একটা হচ্ছে মানে একদম আন্তর্জাতিক ভাবে এটাকে কিভাবে করা যায়। ডোমেস্টিকলি এটাকে এখন আপনার আইন শৃঙ্খলা এবং আপনার টেরোরিজমের মানে কি বলবো মানে মানুষের প্রাইভেসি ব্যাহত হবে এরকম ধরনের নিয়ম কানুন এটা আসবেই, এটাই বাস্তব, এটা আর কিছু করার নাই। এবং এই প্রসঙ্গে আরেকটা জিনিস যেটা এর আগের আলোচক বলেছেন, অ্যাসিমিলেশনের কথা, মানে আমেরিকায় যে সফট টার্গেট আরো কম আছে সেটা কিন্তু একটা মূল কারণ, কারণ আমেরিকায় যত ধরনের আপনার অধিবাসীরা আছে তারা অনেক বেশি অ্যাসিমিলেটেড। তো ডোমেস্টিকলি এই এই নীতিগুলো নিতে হবে, বিশেষ করে এখন যখন ইউরোপে অনেক অনেক রিফিউজি আসছেন, মানে ওরা যাতে যে নতুন দেশটিতে আসছেন, যে নতুন পরিবেশে আসছেন, সেখানে সাথে খাপ খাওয়াতে পারেন এবং সেই পরিবেশের একজন সদস্য হিসাবে নিজেকে মনে করতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে ডোমেস্টিকলি করতে হবে। কিন্তু আন্তর্জাতিক ভাবে যেটা করতে হবে, আমার মনে হয় আমাদের এই বিশ্বজুড়ে যত যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যে যত রকমের অশান্তি চলছে, সেগুলোর দিকে একদম ভালোভাবে তাকাতে হবে এবং সেগুলোর মূল কারণ কি এবং সেগুলো থেকে কে আসলে লাভবান হচ্ছে সেটা দেখতে হবে। এবং আমি আরেকটা প্রসঙ্গ, আমরা যখন সন্ত্রাসের কথা বলি আমরা সবসময় এটাকে অথবা বেশিরভাগ সময় আমরা এটাকে ধর্মের দিক থেকে বিচার করি, সেটা থেকেও আরো অনেক বেশি আমার মনে হয় গুরুত্বপূর্ণ রাজনীতির দিকটা এবং অর্থনৈতিক দিকটা। বিশেষ করে আপনার, আপনি যদি এই যে পরিমানে অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয় এই যেকোনো সন্ত্রাসে, এবং তারা এই ধরনের জঙ্গিবাদে তারা সফল হয় কারণ তারা এই ধরনের অস্ত্র তারা খুব সহজেই পেতে পারে, তো সেগুলোকে সরবরাহ করছে, সেগুলোতে কে কে লাভবান হচ্ছে, আন্তর্জাতিক ভাবে যদি এগুলোর দিকে তাকানো না যায় তাহলে এটার কোনো লং টার্ম এটার কোনো সলিউশন হবে না। তবে স্মল টার্ম সলিউশনের জন্য ডোমেস্টিকলি এটা এখন এক এক দেশ এবং ব্রাসেলসের যেটা করতে হবে সেটা অনেক, ধরেন সেটার অনেক সময় লাগবে, কিন্তু অধিবাসীরা যাতে সমাজের সাথে সম্পৃক্ত হতে পারে সেটা করতে হবে।
জি, ডক্টর মেহনাজ মোমেন যেমন কিনা বললেন এবং ডক্টর হাসান ইমাম আপনিও আপনার বক্তব্যে উল্লেখ করেছেন অ্যাসিমিলেশনের কথা। আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্র মূলত একটা অভিবাসীদের দেশ, এটাকে আমরা প্রায়ই মেল্টিং পট বলে উল্লেখ করে থাকি, বিশ্বের বিভিন্ন দেশের লোকজন এখানে এসে বসবাস করছেন। তো তাতে করে এই অ্যাসিমিলেশনের কারণে কি যুক্তরাষ্ট্র কিছুটা তুলনামূলকভাবে নিরাপদতর বলে মনে হয়, ডক্টর হাসান ইমাম?
অবশ্যই, আমি প্রথমে বলেছিলাম বোধহয় যে একটা গুণগত পার্থক্যটি লক্ষ্য করতে হবে আর কি, এবং অ্যাসিমিলেশনের জন্য যদি কারো স্টেক থাকে এদেশের এই শেয়ার হোল্ডারের মতন আর কি যে থাকে, তাহলে তার পক্ষে এতে বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্ভাবনা একটু কম। হ্যাঁ, অনেক ডাক্তার আছেন এখানে, অনেক আইটি এক্সপার্ট আছেন, আইনজ্ঞ আছেন, টরন্টোর ভদ্রলোকের মতন
প্রফেশনাল
ব্যক্তি, তাদের এই এতে অংশগ্রহণ করলে, এই সন্ত্রাসে অংশগ্রহণ করলে তাদের ব্যক্তিগত ক্ষতির সম্ভাবনা দারুণ, এবং সেই কারণে তারা
অংশগ্রহণ করলে বা সমর্থন দিলে
সেই জন্য এই বিষয়ে তারা অনেক সচেতন, এবং এই সচেতনতার ফলে এখনো বোধহয় এই আইসিস এবং আইসিস সমর্থক ব্যক্তিদের এদের শিকড় এত বিস্তৃত না এখানে, যেটা ইউরোপে সম্ভব হয়েছে।
জি, আমরা এবার যাচ্ছি দোহা কাতারে, সেখান থেকে কল করছেন নূর মোহাম্মদ। হ্যালো,
হ্যালো, সালাম আলাইকুম, নূর মোহাম্মদ দোহা কাতার থেকে বলছি।
সালাম আলাইকুম।
আজকে সম্মানিত প্যানেলে আমার প্রথম প্রশ্ন হলো, সন্ত্রাসবাদ কেন সৃষ্টি হয় এবং পুরো বিশ্ব মিলেও কেন একে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না? দিনে দিনে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন হলো, একদিকে সন্ত্রাস, অন্যদিকে যুদ্ধ বিগ্রহ বিশ্ব অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতিকে কোন দিকে ধাবিত করছে? তৃতীয় প্রশ্ন হলো, বর্তমান আধুনিক বিশ্বে ন্যায়সঙ্গত ইচ্ছাপূর্ণ পরিবেশ বা সমাজ সৃষ্টি করে ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দেওয়া কি আদৌ সম্ভব নয়? ধন্যবাদ সবাই।
একেবারে মৌলিক জিজ্ঞাসা নূর মোহাম্মদের। ডক্টর মেনাজ মোমেন জবাব দেবেন?
হ্যাঁ, কিন্তু জবাব তো অনেক বড় এবং অনেক কঠিন। ছোট করে বলা যায় যে আপনি যে কোনো সমাজে, সেখানে যদি অনেক বৈষম্য থাকে, সেটা অর্থনৈতিক বৈষম্য, আপনার শিক্ষার বৈষম্য, আপনার সম্পদের বৈষম্য, সেখানে যাদের সেই ক্ষমতা নাই তাদের জঙ্গিবাদ বা সন্ত্রাস একটা কৌশল হয়ে উঠে সেটার জন্য। আপনি যদি এখন মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলোতে দেখেন, এখানে অনেক ধরনের তারা যুদ্ধ বিধ্বস্ত এবং অনেক ধরনের বিভিন্ন ধরনের অসামঞ্জস্য চলছে। যেমন একটা বিরাট একটা কারণ এই জঙ্গিবাদের হয়তো ডেমোগ্রাফিক কারণ। আপনি যদি দেখেন সেখানে আপনার খুব তরুণ প্রজন্মের সংখ্যা অনেক বেশি, এবং তাদের সংখ্যা অনেক বেশি কিন্তু তাদের আপনার শিক্ষার, আপনার ভালো চাকরি বা সম্পদ আহরণের সুযোগ অনেক কম। তো ওই অবস্থায় মানুষের জন্য এই যে পদগুলো আপনার সমাজের সুন্দর পদ, যে পদগুলো দিয়ে সমাজ সমৃদ্ধ হবে, সেই পদগুলো খোলা থাকে, এটা একটা কারণ। তারপর এতদিন ধরে যে যুদ্ধ বিধ্বস্ত হচ্ছে, আপনার এটা একদম যদি কলোনাইজেশনের একটা কন্টিনিউশন হিসেবে ধরেন, সেটাও একটা মানে বিরাট কারণ। ওদের বারবার মনে হচ্ছে এটা হয়তো পুরোপুরি যুক্তিযুক্ত না, কিন্তু কিছু এটার মধ্যে ভ্যালিডিটি আছে, যে বারবার বাহ্যিক শক্তি এসে তাদের দেশকে বা তাদের সমাজকে ধ্বংস করছে। তো এটাও তার একটা রেসপন্স। সন্ত্রাস আসলে দুর্বলের রেসপন্স। তো সেইভাবে করে এই জিনিসটা দেখতে হবে, এবং এটাকে ঠিক করার জন্য আমি যে পয়েন্টটা বলছি, এটাকে অনেক ব্যাপকভাবে এটাকে দেখতে হবে, এবং এটাকে শুধু এটা একটা দেশকেন্দ্রিক, রাষ্ট্রকেন্দ্রিক ভাবে দেখলে হবে না। এটা আসলে একটা আন্তর্জাতিক সমস্যা, এবং এই সমস্যায় আমেরিকা এই মুহূর্তে হয়তো যুক্তরাষ্ট্র অনেক বেশি আপনার নিরাপদ অ্যাসিমিলেশনের কারণে, কিন্তু এটাও সত্যি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিও অনেক কি বলবো এই সন্ত্রাসবাদকে অনেক উজ্জীবিত করেছে। তাহলে এর পুরো চিত্রটা দেখতে হবে।
জি, এই অ্যাসিমিলেশনের প্রশ্নেই এর সঙ্গেই সংশ্লিষ্ট বিভিন্ন সময়ে বিভিন্ন মহল থেকে আমরা সন্ত্রাসের কারণ হিসেবে, হেতু হিসেবে, এবং কোনো কোনো ক্ষেত্রে এমনকি যুক্তি হিসেবেও অর্থনৈতিক প্রেক্ষিতের কথা উত্থাপন করা হয়ে থাকে। তো ডক্টর হাসান ইমাম, এটা কতখানি যুক্তিগ্রাহ্য হতে পারে?
দেখুন, এই যে প্রথমে যে আলোচনাটি উঠেছিল যে সন্ত্রাসের সূত্রটা কোথা থেকে, সেটা ধর্ম প্রতিষ্ঠা নাকি রাজনৈতিক উদ্দেশ্য, এ দুটো পার্থক্য খুব এরা সম্পৃক্ত, একে অন্যকে রিইনফোর্স করে, এবং সেই কারণে আমাদের দেখতে হবে যে এটা কিভাবে এই এই যে চৌকিটি ভাঙা খুব সহজ না এবং এটা অনেক দিন সময় লাগবে। একটা আপনারা হয়তো সবাই জানেন যে একটা মূল কারণ হচ্ছে শিয়া সুন্নি। ডক্টর মোমেন যে কথাটি বলেছেন যে এই এই বর্তমান মধ্যপ্রাচ্যের এই গণ্ডগোলে যে কে যে লাভবান হচ্ছে সেটা মোটেই পরিষ্কার না। আমি সে বিষয়ে সম্পূর্ণ একমত এবং এদের একটা উদ্দেশ্য হচ্ছে যে এই আন্তর্জাতিক আগ্রাসনের ফলে এদেশে খানিকটা দানা বেঁধে উঠেছে, যে এই দুর্বলের দুর্বলের অহেতুক আস্ফালন সেটা এর প্রকাশ সন্ত্রাসে তার প্রকাশ প্রকাশ পায়। তবে এই জিনিসটা বোধ হয় অতীতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি যাই হোক না কেন এবং সেটা যে ভালো ছিল না সেটা আমরা জানি, কিন্তু বর্তমানে বোধ হয় এই কথাটি তারা ভালোভাবে বুঝে ফেলেছে যে কারণে আমেরিকা বেশি জড়াতে চায় না। কারণ এই আইসিসের উদ্দেশ্য হচ্ছে যে আমেরিকা টেনে নামানো, আমেরিকা অন্যরকম অন্যভাবে সাহায্য অন্যদের সাহায্য দিয়ে অন্যদের মদত দিয়ে এই জিনিসটা এর প্রতিহত করার চেষ্টা করবে কিন্তু নিজে নামতে চায় না। এটা আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির পক্ষে একটা অত্যন্ত গুণগত ডেভেলপমেন্ট।
জি ডক্টর হাসান ইমাম যেটা বলছিলেন এই মাত্র, এরকম অনেকেই মনে করেন যে বিশেষ করে ওবামা প্রশাসন আমলে, ওবামা সরকারের গত সাত বছরের কর্মতৎপরতায় অন্তত এই এই ধরনের একটা প্রতিফলন দেখা গিয়েছে। তো আমরা এখন যাচ্ছি নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক থেকে কল করছেন শামীম আরা। হ্যালো।
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে শামীম আরা বলছি।
জি,
আমার প্রশ্ন হচ্ছে সন্ত্রাসের ঝাঁঝালো দিনে একজন সাধারণ মানুষ হিসেবে নিজেদের বড়ই অসহায় মনে হয়। এই সন্ত্রাসের রকম ফের এতই বিভ্রান্তিকর যে তাকে টার্গেট করা সহজ নয়। তাই দেখা যায় কোনো কোনো রাজনীতিক সন্ত্রাস মোকাবেলার কথা বলতে গিয়ে সন্ত্রাসকে উস্কে দিচ্ছেন, আর আমেরিকার রাজনীতিতে এখন তা প্রবল ভাবে অনুভূত হচ্ছে। এর সমাধান কি বলতে পারেন?
শামীমারার এই কথার প্রতিফলন কিন্তু আমরা আমাদের অনেক শ্রোতাদের মন্তব্য থেকে, আশঙ্কা থেকে, উদ্বেগ থেকে প্রতিধ্বনিত হতে শুনেছি। ডক্টর মেহনাজ মোমেন আলোকপাত করবেন।
এটার এর কোনো সহজ সমাধান নাই, এটাই হচ্ছে সত্যি উত্তর। এবং এই এই সন্ত্রাসবাদ আমাদের সাথে বহুদিন থাকবে, এর যদি কোনো সমাধানও হয় তাও এটার জন্য অনেক অনেক বছর এবং অনেক সময় ধরে অনেক আপনার সিনসিয়ার এফোর্ট দিতে হবে। আর উনি যেটা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনের কথা বলছেন, সেখানে দেখা যাচ্ছে যে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা খুবই খুবই কমন এবং সবচেয়ে ভীতির ব্যাপার খুবই পপুলারও হচ্ছে। কিন্তু এখানে এই জিনিসটা যদি যুক্তরাষ্ট্রের যেটা সবচেয়ে বড় শক্তি যে এখানের অধিবাসীরা অনেক বেশি অ্যাসিমিলেটেড, এই জিনিসটাকে যদি কি বলবো এটাকে যদি ধরা না যায়, এটাকে যদি বোঝা না যায় এবং এইটাকে যদি আপনার ক্ষতি করা হয় তাহলে যুক্তরাষ্ট্র একদিন ইউরোপের মতোই আরো অনিরাপদ হয়ে যায়। কিন্তু এখন এটা ডিপেন্ড করে আমেরিকার রাজনীতিতে তো অনেক পরিবর্তন হচ্ছে, দেখা যাক সামনে কি আছে। এই বছরে আমরা বুঝতে পারবো যে শুধুমাত্র আভ্যন্তরীণ ব্যাপারে না, পররাষ্ট্রনীতির ব্যাপারে, বিশ্ব রাজনীতির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কি ভূমিকা হবে।
আপনি যেটাকে কিনা উস্কানি বলে উল্লেখ করলেন, অনেকে যেটাকে প্ররোচনা বলে উল্লেখ করে থাকেন, অনেকের কাছে যেটা বাগাড়ম্বরতা, রাজনৈতিক বাগাড়ম্বরতা, নির্বাচনী প্রচারণার বাগাড়ম্বরতা, তো এতে করে অনেকে তো খুব অসহায় বোধ করছেন। তো এ থেকে পরিত্রাণের উপায় কি, মানে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা নিরাপদতর হতে পারে?
আমি একটা কথা বলতে পারি?
জি জি নিশ্চয়ই।
সেটা হচ্ছে যে এই সন্ত্রাসকে ঠিক উস্কানি দেয়া তো হয় না। আমি জানি যারা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট কেউ কেউ বলেন যে এটাকে চরম ভাবে দমন করতে হবে, সেটা উস্কানি দেওয়ার সামিল না। এখন প্রশ্ন হচ্ছে যে চরম ভাবে দমন করতে হলে যে ব্যবস্থা নিতে হয় তাতে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে আভ্যন্তরীণ পরিস্থিতি তার অনেক অবনতি হতে পারে। এখন দেশ সেটা সমর্থন করবে কিনা এটা একটা বিচারের প্রশ্ন। আপনারা হয়তো জানেন যে দুই তৃতীয়াংশ লোক এরা ইলেকটোরেট হবে আর কি, তারা মনে করেন যে আমেরিকা প্রত্যক্ষভাবে মধ্যপ্রাচ্যে ইনভলভ হওয়াটা অত্যন্ত ভুল হবে।
এটা তো আপনি পররাষ্ট্রনীতির কথা বলছেন।
হ্যাঁ, বলছি আর কি, যে কারণে যে এই চরম ব্যবস্থা আভ্যন্তরীণ হলেও হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে মধ্যপ্রাচ্যে আরো সম্পৃক্ত হওয়ার সম্ভাবনাটা একটু কম।
সেটা সেটা ডিপেন্ড করে যে কে নির্বাচিত হন।
অবশ্যই আমি ধরে নিচ্ছি যে যুক্তরাষ্ট্রের লোকের সুবুদ্ধির উদয় হবে।
ওটা তো আপনি বলছেন নির্বাচন উত্তর পরিস্থিতির কথা, এখন নির্বাচন পূর্ব পরিস্থিতিতে এই মুহূর্তে যে রকম কথাবার্তা শোনা যাচ্ছে, বাগাড়ম্বরতা শোনা যাচ্ছে, তাতে পরিস্থিতির কোন রকম অবনতির আশঙ্কা?
আভ্যন্তরীণ অবস্থার তো অবনতি খানিকটা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে কি বলে এই ধরনের ওই যেখানে র্যালি হয়, রাজনৈতিক র্যালি হয়, সেখানে সভ্যতা বিসর্জন দেওয়া হয়েছে। আমি আপনাদের একটা ইতিহাসের দিকে নজর দিতে
না, কিন্তু এইটা মানে নির্বাচনী যে প্রার্থী যারা তাদের তরফ থেকে একটা মানে ডেসপারেশনে একটা এসে সমর্থন সংগ্রহের জন্য কথাবার্তা এরকম হতে পারে, কিন্তু সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে সমর্থন দিচ্ছে কেন, করে বা করে না কেন?
তারা জানে যে জীবনযাত্রা যুক্তরাষ্ট্র অনেক সুসংহত এবং মানুষের পছন্দশীল, সেটাকে ভাঙতে গেলে যে একটা বিষম বিশৃঙ্খলার সৃষ্টি হবে সেটা তারা দিতে চায় না এই জিনিসটা। কিন্তু তারা যদি এটাকে প্রতিহত না করার চেষ্টা করে, এই এই বাগাড়ম্বরটা আপনি যে কথা বললেন, তাহলে ভবিষ্যতে ওই বাগাড়ম্বরটাই ফলপ্রসূ হবে। আপনারা মনে রাখবেন যে 1930 সালের দিকে সবাই হিটলারের ওই যে ব্রাউন শার্টসদের প্রতি নিয়ে তাদের নিয়ে হাসাহাসি করত, এমন কিন্তু কয়েক বছরের ভিতরেই তারা এমন ভাবে দানা তাদের শিকড় গেঁথে গেল জার্মান রাজনীতিতে যে অ্যাডলফ হিটলারের আবির্ভাব অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। এটা এখানেও সেটা সম্ভব হতে পারে। এবং
আপনি যে বাগাড়ম্বরতার কথা বলছেন এটা তো বাড়বেই, কারণ আপনি যদি এখন রিপাবলিকান, বিশেষ করে রিপাবলিকান প্রাইমারি থেকে তো এগুলো কথা আসছে। এখানে এখন কে যে জয়ী হবে বা কে ওই 1237 জন ডেলিগেট পাবে এটা এখনো পরিষ্কার না। কাজে এইটার জন্য আপনার এই ধরনের কথা বলেই মানুষকে অনেক প্ররোচিত করে অনেক পপুলার হওয়া যায়। কাজে এখন এই অ্যাটলিস্ট জুলাই পর্যন্ত এই ধরনের কথা আমরা আরো অনেক বেশি শুনবো।
আমি বলবো যে 1237 কে পাবে সেটা নিশ্চিত না হলেও যেই পাক না কেন তাদের ভিতরে এই চরমপন্থীটা চরমপন্থী মনোভাব রয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে বাকি অন্য অন্য দলের তিনি কে, যিনি আসবেন তিনি নির্বাচনে যদি জয়ী হন তাহলে এই চরমপন্থী মনোভাবটা এটা অনেক দমিত হয়ে যাবে, আমার এটা বিশ্বাস আছে।
আমরা এখন যাচ্ছি ভারতে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে, সেখানে রানীনগর থেকে কল করছেন আমাদের কলার জিয়াউর রহমান। হ্যালো,
জিয়াউর রহমান বলছি রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী হামলা হচ্ছে এবং সেটা লোকাল স্তরে বা আন্তর্জাতিক স্তরে সর্বস্তরে দেখতে পাচ্ছি, যার প্রভাব আমরা রাজনীতি অর্থনীতি বা দেশের সার্বভৌমত্ব সর্বক্ষেত্রেই যার একটা তখন করে পরিলক্ষিত হচ্ছে আর কি। তো এক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে মানে এটা কি আতঙ্কবাদীদের বা সন্ত্রাসবাদীদের এটা কি কোনো পরিকল্পনা যে কোনো দেশের অর্থনীতিকে ধ্বংস করে হয়তো সেই দেশকে পঙ্গু করা যেতে পারে কিনা, যাতে বিদেশি বিনিয়োগ বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো খুব একটা ভালো না হয়, মানে যেটার জন্য হয়তো মানুষ সন্তুষ্ট হয়ে থেকে কোঅপারেশন করবে না, এইভাবে কি তাদেরকে মানে একটা অর্থনৈতিক আঘাত দেওয়ার জন্য কি এটা একটা হতে পারে যে সমস্ত সন্তুষ্ট কর্মকাণ্ড হচ্ছে এই
মানে এটা ইচ্ছে করে এরকম করা হচ্ছে কিনা? এটা তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা যেমন আজকেই খবরে শুনলাম যে সেখানে পুলিশ প্রধানকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছেন, এবং এর আগেও কিন্তু এরকম পদক্ষেপ,
জি,
এর আগেও পশ্চিমবঙ্গে ধরনের তৎপরতা আমরা দেখেছি। এবং আমরা জানি যে ভারতের নির্বাচন কমিশন অত্যন্ত বলিষ্ঠ একটা ভিতের ওপর অপারেট করেন তারা, এবং তারা এই ধরনের কঠোর পদক্ষেপ নেন। তো সেরকম কোনো পদক্ষেপ পশ্চিমা বিশ্বে কি পরিলক্ষিত হয়, যুক্তরাষ্ট্রে বা ইউরোপে?
না, যুক্তরাষ্ট্রের ব্যাপারটা অনেক ভিন্ন, কারণ আপনি যদি দেখেন এখানে আপনার ইলেকশন প্রসেসে লোকাল অটোনমি এটাকে অনেক গুরুত্ব দেওয়া হয়, এখানে অনেক বেশি দায়িত্ব থাকে কাউন্টির। এখানে ইলেকশন প্রসেস কিন্তু কোনো ন্যাশনাল গভর্নমেন্ট করে না, কোনো ফেডারেল গভর্নমেন্টের তেমন কোনো ইয়ে নাই। বিশেষ করে এখন তো ভোটিং রাইটস অ্যাক্ট ও স্টেটের উপর অনেক দায়িত্ব চলে, মানে অনেক বেশি দায়িত্ব চলে এসছে, কাজে এটা অনেক বেশি আপনার লোকাল কন্ট্রোল। কাজে এরকম জিনিসগুলো, যেমন আমরা অ্যারিজোনায় শুনলাম, অ্যারিজোনাতে ম্যারিকোপা কাউন্টিতে আপনার 200 বদলে 50 থেকেও কম পোলিং বুথ রাখা হয়েছিল, সেজন্য মানুষ 3 ঘন্টার বেশি লাইনে দাঁড়িয়েছে এবং অনেক মানুষ ভোট দিতেও পারে নাই। কিন্তু এই সমস্যাটা কিন্তু সবার সমস্যা না, সব রাজ্যের সমস্যা না, সব অঙ্গরাজ্যের সমস্যা না, এমনকি পুরো অ্যারিজোনার সমস্যাও না। কাজে এগুলো অ্যাড্রেস করা একটা ন্যাশনাল গভর্নমেন্টের পক্ষে খুবই কঠিন।
না, কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে গতকালকেই যেমন অনলাইনে দরখাস্ত করা হয়েছিল যে রিপাবলিকান কনভেনশনে আগ্নেয়াস্ত্র বহন করার বৈধতা দেওয়া হোক, এবং সেটা সেটা মানা করে দিয়েছে, বলেছে যে না, এটা করা যাবে না। তো এই ধরনের পদক্ষেপ তো গৃহীত হচ্ছেই। তো
আমরা কনভেনশন তো আলাদা জিনিস, কিন্তু প্রাইমারিটা কিন্তু প্রাইমারি এবং ইলেকশন
বাংলাদেশের ঠাকুরগাঁ থেকে মোহাম্মদ খলিল। জি ভাই, জি, ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন।
আমার প্রশ্ন হলো যে বাংলাদেশে এই যে বোমা হামলা হচ্ছে, হ্যাঁ,
জি,
অনেক মানুষ মারা যাচ্ছে,
জি জি,
সরকারে কি এটা প্রতিজন পদক্ষেপ নেওয়া জরুরি না? কিন্তু দেখা যাচ্ছে অনেক অনেক এলাকায় মানে দুর্ঘটনা ঘটতেছে, যেমন কিছুদিন আগে আমাদের পঞ্চগড় এলাকায় এক মন্দিরে বোমা হামলা হয়ে এক মানুষ মারা গেছিল। এটা নিয়ে অনেক খবর শুনলাম আমি।
হ্যাঁ, না, ঠিক আছে খলিল সাহেব, আমরা বুঝতে পারছি। আমরা কিন্তু খলিল সাহেব আজকে বিশেষ কোনো দেশ বা বিশেষ কোনো পরিস্থিতি নিয়ে আলোচনা করছি, আমরা সামগ্রিকভাবে সন্ত্রাসী তৎপরতা এবং অর্থনীতির ওপর তার প্রভাব নিয়ে আলোচনা করছি। তো আপনার প্রশ্নের জবাব আমাদের অতিথি উত্তরদাতারা দেবার চেষ্টা করবেন নিশ্চয়ই। তবে তার আগে আমরা একটা কল নিয়ে নেই, অনেকক্ষণ থেকে অপেক্ষা করে রয়েছেন আবু সুফিয়ান চৌধুরী, তার কলের সঙ্গে মোহাম্মদ খলিলের প্রশ্নের জবাব দেবেন আমাদের অতিথিরা। কল করছেন আবু সুফিয়ান চৌধুরী চট্টগ্রাম থেকে। হ্যালো,
চট্টগ্রাম থেকে আবু সুফিয়ান চৌধুরী। সম্প্রতি ব্রাসেলসে বোমা হামলা এবং পাকিস্তানের লাহোরে জনবহুল পার্কে প্রাণহানি ঘটে বোমা বিস্ফোরণের ফলে বিশ্বের কোনো না কোনো দেশে ঘটে চলেছে বোমা বিস্ফোরণ জনিত ঘটনা, যার ফলে সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা ভুগছেন। পাকিস্তানের বোমা হামলা আমাদের এই অঞ্চলে বিশেষজ্ঞ মহলদেরও ভাবিয়ে তুলেছে। আমার প্রশ্ন হচ্ছে, বোমা হামলার ফলে সামাজিক ভারসাম্য রক্ষার জন্য কি ধরনের উদ্যোগ গ্রহণ প্রয়োজন?
জি, সামাজিক ভারসাম্যর জন্য ডক্টর মেনাজ মোমেন, এই প্রসঙ্গে আপনি বাংলাদেশের যে মোহাম্মদ খলিল,
আমার মনে হয় বাংলাদেশের সমস্যাটা আরেকটু ভিন্ন, কারণ বাংলাদেশের এই সন্ত্রাসবাদ যেভাবে করে হচ্ছে, আমি এর মূল কারণটা আমি বলবো, যেখানে আইন শৃঙ্খলা একদমই অবনতি ঘটেছে এবং কাউকে কোনো শাস্তি দেওয়া হয় না। এবং আমি এই সন্ত্রাসের সাথে আরো অনেক ধরনের অপরাধ, যেমন আপনি যদি দেখেন, আমি প্রথম আলোতে দেখছিলাম যে গত 1 বছরে আপনার ধর্ষণ বেড়েছে 74%, এবং এগুলো প্রত্যেকটা অপরাধ আমার মনে হয় এই কারণেই হচ্ছে যে কোনোদিন কোনো অপরাধী, খুব কম জায়গায় অপরাধী শাস্তি পায়, এটা একটা বিরাট কারণ। আর বাংলাদেশের, হ্যাঁ, সন্ত্রাসের কিছুটা তো এই বিশ্ব পরিস্থিতির সাথে অবশ্যই যুক্ত। তারপর আপনি যদি এই সন্ত্রাসের যেটা ধর্মের দিকটা এটা আনেন, যেমন আপনার ব্লগারদের হত্যায় এই জিনিসটা বারবার এসছে, কিন্তু বাংলাদেশকে, বাংলাদেশের পরিস্থিতিটা অনেক অন্য জায়গা থেকে আমার মনে হয় এখনো নিয়ন্ত্রণ করা অনেক সহজ। এখানে আইন শৃঙ্খলার ব্যবস্থার উপর যদি সত্যি গুরুত্ব আরোপ করা যায় এবং কিছু 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 ক্ষেত্রে অপরাধীকে ধরে সত্যি দৃষ্টান্তমূলক সাজা দেওয়া যায়, তাহলে এটা হয়তো এখনো আর্থের মধ্যে আসবে। কিন্তু লাহোরের কথাটা যেটা আসছে সেটা তো আরেকটা, সেটা মানে সেটা তো ইস্টারের সময় এমন একটা জায়গাকে টার্গেট করা হয়েছে, সেটাও মানে সন্ত্রাসীদের কৌশল। এবং পাকিস্তানে আমার মনে হয় এই ধরনের সামাজিক যেটা কি বলবো মানে সম্পর্কগুলো বিভিন্ন ধর্মীয় বিভিন্ন দলের মানুষের মধ্যে, সেটা অনেকখানি আপনার আমাদের থেকেও বেশি অনেকখানি,
এবং সেটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়।
জি জি,
আমাদের পরবর্তী কলার এ কে এম মোস্তফা হাতিয়া নোয়াখালী থেকে। হ্যালো,
এ কে এম মোস্তফা
জি,
চৌমুহনী বাজার হাতিয়া নোয়াখালী থেকে বলছি।
জি ভাই,
আমি মনে করছি যে সন্ত্রাসী তৎপরতায় আর্থ সামাজিক ব্যবস্থায় এর প্রভাব পড়ছে, এই কারণে একটা দেশের জনজীবনে আতঙ্ক ভয় ভীতির যথেষ্ট কারণ বিদ্যমান। জনমনে দুশ্চিন্তার প্রভাবে সার্বিক উন্নতিতেও ব্যাপক ক্ষতি সাধন করে, উন্নতির কোনো সঠিক পরিকল্পনাও বাস্তবে রূপদান করতে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। আর সন্ত্রাসী আক্রমণ আতঙ্কে সবসময় মনের ভিতর ভয় আতঙ্ক কাজ করে, এক্ষেত্রে সন্ত্রাসী কর্মকাণ্ডকে বন্ধ করা, জোর চেষ্টা অব্যাহত রাখা খুবই প্রয়োজন বিশ্বের শান্তি স্থাপনের লক্ষ্যে। এ আমার সার সংক্ষেপ মন্তব্য। ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার সঞ্চালক ও সংশ্লিষ্ট সবাইকে।
ডক্টর হাসান ইমাম, আপনি আগেও এ বিষয়ে আলোকপাত করেছেন, খুব সংক্ষেপে, আমাদের হাতে সময় বিশেষ নাই।
যেটা হচ্ছে আমি বলবো যে আমাদের অতিশয় দুর্ভাগ্য যে বাংলাদেশে এবং বিভিন্ন পৃথিবীর অন্যান্য জায়গাতেও এই সন্ত্রাসের অবস্থিতি দীর্ঘস্থায়ী, এর কোনো আশু সমাধান সম্ভব না। যে ডক্টর মোমেন বলেছেন, ইউরোপে এর জন্য 30 years ওয়ার হয়েছিল, সেই 16 সেঞ্চুরি থেকে 16 সেঞ্চুরিতে, এবং তারপরে ইউরোপ সুসংহত হয়নি 19 শতাব্দীর গোড়ার দিকে, যখন নেপোলিয়নের আবির্ভাব হয় এবং সুষ্ঠু আইন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা আইন শৃঙ্খলা পরিচালনা করে তারা এটা কতভাবে নিতে পারবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিলে অবশ্যই কিছুটা সমাধান হতে পারে, কিন্তু সেটা চিরস্থায়ী না। কিছু সংখ্যক লোকের মনে অন্তরে গেঁথে গেছে যে তাদের রাজনৈতিক মতবাদ সেটা প্রতিষ্ঠা করার জন্য, এবং এ বিষয়ে সমাজকে সুসংহত করে তোলা একই মতে খুবই কষ্টসাধ্য, এবং ওর জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কবে এই সমাধানটি হবে এ বিষয়ে আমি খুব আশাবাদী না, অনেক সময় লাগবে বলে আমার মনে হয়।
জি, ডক্টর মেহনাজ মোমেন, আপনার বক্তব্য দিয়ে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান।
আচ্ছা, মানে এর পথ ভীষণ দীর্ঘ, অনেক দীর্ঘ পথ। আর বিশেষ করে যদি বাংলাদেশের কথা বলতে হয়, আমার মনে হয় বাংলাদেশে বাংলাদেশের অর্থনৈতিক যেরকম উন্নতি ঘটেছে, কিন্তু সামাজিক বৈষম্য, শুধু সামাজিক না, একটা আইডিওলজিক্যাল বৈষম্য এখন ভীষণভাবে বিরাজ করছে। তো এই জিনিসটাকে, এটা যদি একটা সেতু তৈরি করতে হয় সমাজের বিভিন্ন ধরনের মানুষের বিশ্বাস, বিশ্বাস মানে শুধু ধর্ম বিশ্বাসের কথা বলছি না আমি, বিভিন্ন ধরনের, ধরেন সমাজের বিভিন্ন নীতিকে নির্ধারণ করবে, ওখানে বিভিন্ন ধরনের মানুষের কি অধিকার থাকবে, সব ধরনের বিশ্বাস, এটা অনেক দীর্ঘ পথ। এবং তবে মিনিমাম আমার মনে হয় আপাতত শুরু করতে হবে একটা আইন শৃঙ্খলার ব্যবস্থার একটা উন্নতির দিক দিয়ে, মানুষ অ্যাকাউন্টেবিলিটি দিয়ে, কিন্তু তারপরে এটা অনেক লম্বা একটা পথ আছে। এবং এইটা একটা বিভিন্ন দলের মধ্যে, যাদেরকে আমরা পছন্দ করি না বা যাদেরকে আমরা মনে করি অনেক নেতিবাচক ভূমিকা, তাদের সাথেও একটা কনভারসেশন, একটা অনগোয়িং কনভারসেশন লাগবে।
শ্রোতাদের, শ্রোতাদের সকলকে এবং সেই সঙ্গে বিশিষ্ট অতিথি উত্তরদাতা মেরিল্যান্ড প্রবাসী অর্থনীতিবিদ সংবাদ ভাষ্যকার ডক্টর হাসান ইমাম, টেক্সাসের এ&এম ইউনিভার্সিটি শিক্ষক সংবাদ বিশ্লেষক ডক্টর মেহনাজ মোমেনকে ধন্যবাদ জানিয়ে সরকার কবির উদ্দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শ্রোতাদের অনেকের প্রশ্ন নিতে পারলাম না, তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। যাদের উত্তর নিয়েছি, যারা অংশ নিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।